أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، আমরা নৈতিকতার বিষয়ে মানুষের সদাচার, সৎ ব্যবহার, সুন্দর আচার ব্যবহার এ সম্পর্কে আলোচনা করছিলাম। ইসলাম ধর্মে নৈতিকতার অন্যতম বিষয় হচ্ছে গিয়ে সদাচার, অর্থাৎ সুন্দরভাবে জনগণের সাথে, প্রতিপক্ষের সাথে আলাপ আলোচনা করা বা তাদের একজন মানুষের সুন্দর আচার ব্যবহার। এর গুরুত্ব অপরিসীম। যেহেতু গুরুত্ব অপরিসীম, তাই ইসলামও এ বিষয়ে বিশেষ আলোচনা করেছে। আমরা পূর্বে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস সহকারে আলোচনা করেছি। এখানে কিছু কথা না বললে নয়, যে কিছু কথা যা বলে রাখা ভালো। প্রথমত, সদাচার হচ্ছে যদিও প্রকৃত পক্ষে কিন্তু কিছু আত্মিক গুণাবলীর সাথে সম্পৃক্ত। মানুষ সুন্দর ব্যবহার করে, এটা সাধারণত কিছু আত্মিক গুণাবলী, যেমন ন্যায়পরায়ণতা, সাহসিকতা, নম্রতা, দানশীলতা, উদারতা, সুস্থ মনা ইত্যাদি, এসবের সাথে সম্পৃক্ত। কিন্তু মানুষের যে একজন মানুষ হাসি মুখে কথা বলে, সুন্দর ব্যবহার করে, এসবও সদাচার বা সুন্দর আচার আচরণের অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলোকে সুন্দরভাবে হেসে হাস্যোজ্জ্বল চেহারার সাথে কথা বলাকেও সদাচার বলা হয়। আর যদি জনগণের সাথে কোনো ব্যক্তি আচার ব্যবহার সুন্দর হয়, তাহলে তাকে সদাচার বলার সাথে সাথে বলা হয় যে ব্যক্তিটি সুন্দর নৈতিকতার অধিকারী। অর্থাৎ মানুষের ব্যবহারেই তার ব্যক্তিত্বের পরিচয়, মানুষের ব্যবহারেই বলা হয় যে বংশের পরিচয়, মানুষটি কীরকম, মন মানসিকতা কীরকম, সেটা বুঝতে হলে তার ব্যবহার থেকেই মানুষ বুঝতে পারে। কেননা জনগণের সাথে সদাচার ও সুন্দর ব্যবহারের এই গুণটি প্রকৃষ্টতা, জ্ঞান ও সুস্থ মন মানসিকতা থেকে উৎপত্তি হয়। মানুষ যখন ভালো কথা বলে, সুন্দর কথা বলে, সুন্দর ব্যবহার করে, এই সকল একজন জ্ঞানী মানুষের প্রকৃষ্টতা এবং সুস্থ মন মানসিকতার অন্তর থেকে উৎপত্তি হয়। যদি মানুষের অজ্ঞ থাকে, জ্ঞান না থাকে, অথবা প্রকৃষ্টতা না থাকে, সুস্থ মন না থাকে, বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়, তাহলে তার ব্যবহারও ঠিক সেরকম হবে এবং ব্যবহারে তার মন মানসিকতার প্রভাব ফেলবে। এবং এই মন মানসিকতার উৎপত্তি এবং যার পৃষ্ঠপোষকতা করে নৈতিকতা, যদিও তার অন্তর থেকে উৎপত্তি হয়, কিন্তু এই অন্তরকে সাপোর্ট করে তার পৃষ্ঠপোষকতা হচ্ছে গিয়ে নৈতিকতা। যদি তার নৈতিকতা সুন্দর হয়, তাহলে তার মন মানসিকতাও সুন্দর হতে বাধ্য। মানুষের সাথে কোনো ব্যক্তির সুন্দর আচার ব্যবহার, তার মহানুভবতা, চরিত্রতা, সচ্চরিত্রতা, নম্রতা, উদারমনা, ত্যাগ, তিতিক্ষা, জ্ঞান ও সুস্থ মন মানসিকতার পরিচয় বহন করে। অর্থাৎ একজন মানুষ যখন কারোর সাথে সুন্দর আচার ব্যবহার করবে, সদাচার করবে, সদালাপ করবে, তাহলে বোঝা যাবে যে লোকটি সচ্চরিত্র, মহানুভবতা, নম্র এবং মন মানসিকতা তার ভালো। অর্থাৎ সে ব্যবহার থেকেই আমরা সব কিছু বুঝতে পারব। দ্বিতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে ইসলাম ধর্মের ফিকাগত, আইনগত, রাজনৈতিক, চারিত্রিক, বিবেক বা বাণিজ্য এবং বরং সকল ব্যবসা, ইবাদত, ব্যক্তিগত, সামাজিক, পবিত্র বিধানে বিভিন্ন ধরনের নিয়মকানুন এবং রীতিনীতি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সব কিছুই ইসলামিক বিধানে বর্ণনা করা হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটা হচ্ছে গিয়ে বাধ্যতামূলক, না হলেও নৈতিকতার বিষয় হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ ইসলামের বিধানের মধ্যে আবশ্যকীয় বাধ্যতামূলক অনেক কাজ রয়েছে, আবার অনেক কাজে বাধ্যবাধকতা নেই। ঠিক সেরকম এসবকে নৈতিকতার সাথে বিবেচনা করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা বাধ্যবাধকতামূলক হলেও নৈতিকতার বিষয় এদের এসবকে গুরুত্ব দেয়। অবশ্য নৈতিকতা বিষয়কেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আবশ্যিক ও ঐচ্ছিক। হয়তো অনেকে মনে করবে যে নৈতিকতার বিষয় আবার আবশ্যিক হয় কিভাবে, আর যদি কোনো বিষয়কে রীতিনীতি বা নৈতিকতা হিসেবে বর্ণনা করা হয়ে থাকে সেটাকে তখন আমরা ঐচ্ছিক বা অপ্রয়োজনীয় মনে করা উচিত নয়। কারণ হয়তো নৈতিকতার হিসেবে বর্ণনা করা হয়েছে, অনেকে হয়তো মনে করবেন যে এটা ঐচ্ছিক বিষয়, মানুষের এখতিয়ারি বিষয়। আসলে তা নয়, স্বভাব চরিত্র বিষয় হচ্ছে গিয়ে মানুষের অবশ্যই করণীয়। যদি মানুষ তার মানুষের পরিপূর্ণতা, মনুষ্যত্বের পরিপূর্ণতা পৌঁছাতে চায়, তাহলে এই সকল নৈতিকতার বিষয়কে ঐচ্ছিক মনে না করে আবশ্যিক বিষয়গুলো হিসেবে নিতে হবে। যেমন উদাহরণস্বরূপ প্রতিশ্রুতি মতো কাজ করা, দয়া, বদান্যতা ইত্যাদি বিষয়গুলো স্থান কাল বিশেষে অনেক সময় পার্থক্য করে, কখনো ওয়াজিব হয়, কখনো অবশ্যকরণীয় নয়। স্থান কাল পাত্র বিশেষে একজন প্রতিশ্রুতিবদ্ধ হলো সে কাজ করবে কি করবে না, সে স্থান কাল পাত্র বিশেষে অনেক সময় পার্থক্য করে। যদিও এই বিষয়গুলো হচ্ছে নৈতিকতা বিষয়, কিন্তু তা পালন করা আবশ্যকীয়। অবশ্য এই সকল নৈতিকতা বিষয়ক কাজসমূহ অন্যান্য ওয়াজিব ও ফরজ কাজগুলোর পৃষ্ঠপোষকতা করে, অর্থাৎ ঠেকান দেয়। এই নৈতিকতা অনেক কাজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে সাহায্য করে। এমত অবস্থায় যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে নৈতিকতা বিষয়ক ওয়াজিব ও ফরজ কাজগুলোর যা পৃষ্ঠপোষক করে সেটাকে মুস্তাহাব বা ঐচ্ছিক বিষয় হতে পারে? ওয়াজিব কাজ করতে গিয়ে নৈতিকতার প্রয়োজন রয়েছে, তাহলে সেই ওয়াজিব কাজকে যদি সুন্দর এই নৈতিকতা করে তাহলে আমরা নৈতিকতাকে ঐচ্ছিক বলতে পারি না, এই নৈতিকতার এই বিষয়কে আমরা মুস্তাহাব কাজ বলতে পারি না। যেরকম ওয়াজিব কাজকে ওয়াজিব কাজের ভূমিকা স্বরূপ মুস্তাহাব একটি কাজ চলে আসলে যেমন সেটাকে ওয়াজিব বলা হয়, এমন অবস্থায় এই নৈতিকতা বিষয়টিও ওয়াজিব বলে পরিগণিত হবে। উদাহরণস্বরূপ যে নামাজ একটি ফরজ কাজ, অজু করা একটি মুস্তাহাব কাজ, কিন্তু নামাজ পড়তে গিয়ে নামাজের জন্য যখন অজুর প্রয়োজন হয় তখন এই অজু হয়ে যায় নামাজের জন্য ওয়াজিব কাজ, অর্থাৎ নামাজের জন্য অবশ্যই করণীয় কাজ হয়ে দাঁড়ায় এই অজু। ঠিক সেরকমই নৈতিকতা হয়তো মুস্তাহাব বা ঐচ্ছিক বিষয় হতে পারে, কিন্তু কোনো ফরজ বা ওয়াজিব কাজের ক্ষেত্রে যখন এর প্রয়োজন হয় বা প্রয়োজনীয়তা অনুভব করি আমরা, তখনই এই কাজটি হয়ে যাবে, এই নৈতিকতার এই বিষয়টি হয়ে যাবে ওয়াজিব বা ফরজ, তখন সেটা আর ঐচ্ছিক বা মুস্তাহাব কাজ নয়, আমরা ঐচ্ছিক বা মুস্তাহাব মনে করতে পারি না। কিন্তু একটি কথা, যেহেতু নৈতিকতা বিষয়ক কাজগুলো বিবেক বিষয়ক এবং আইনের আওতায় পড়ে না, তাই হয়তো অনেকে এগুলোকে সাধারণ চোখে মুস্তাহাব বা ঐচ্ছিক বিষয় বলে মনে করতে পারে, যদি এটা ভুল। যদিও আইনগত প্রত্যেকটি বিষয়ের নির্ভরশীলতা বিবেক ও নৈতিকতার পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে, কিন্তু নৈতিকতার বিষয়গুলো বিচার ও আইনের আওতায় পড়ে না। যদিও মানুষের সফলতা পরিপূর্ণতার একমাত্র পথ হচ্ছে আত্মার সুস্থতা ও সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অর্থাৎ সেই দিন হাশরের দিন ধন সম্পদ এবং সন্তান কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র যারা সুস্থ হৃদয় নিয়ে কলবিন সালিম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। শুধুমাত্র তাদের এইসব জিনিস কাজে আসবে। সূরা শুআরার আয়াত নং 88 এবং 89 নম্বর আয়াত। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে, হতে পারে চারিত্রিক অনেক বিষয়ের রীতিনীতি একা একা বা ব্যক্তিগতভাবে ওয়াজিব নয়, কিন্তু এই চারিত্রিক বা নৈতিকতার বিষয়টি যখন সমষ্টিগতভাবে পালন করা হবে তখন হয়তো সেটা ওয়াজিবের পর্যায়ে গিয়ে পৌঁছাবে। সমাজের সফলতা, উন্নতি ও পরিপূর্ণতার লক্ষ্যে অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি, তখন এটা আবশ্যকীয় এবং অবশ্য করণীয় কাজে পরিণত হয়। কেননা যদি কোনো কাজ কোনো সমাজ মানবীয় ও ধর্মীয় পন্থায় জীবনযাপন করতে চায় এবং একাকী এলাহি ও খোদাভীরু জীবন হিসেবে চলতে চায়, ব্যবস্থায় চলতে চায়, তাদেরকে এমন সব রীতিনীতি এবং প্রতিশ্রুতিবদ্ধ হতে হয়। যদি ধর্মীয় ও মানবিকতা চলতে হয় তাহলে তাদেরকে আদব কায়দা রীতিনীতি মেনে চলতে হবে। কেননা একটি অজ্ঞ সমাজ পশুর মতো জীবন ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। অজ্ঞতা পশুর মতো জীবনযাপন করা ছাড়া কিছুই নয়। যদি সে নৈতিকতা অর্জন করতে পারে, আর এমন সমাজের নৈতিকতা বলতে যদি সে অজ্ঞতা সমাজে বাস করে, সে অজ্ঞ হয়, তাহলে সেটাকে নৈতিকতা বলতে কিছু থাকে না। তখন সেখানে সব কিছুই অনৈতিক, অইসলামিক, চরিত্রহীনতাই সেখানে সব কিছুর পরিচয় থাকে। চতুর্থ যে বিষয়টি, সমাজ যে আমরা অনেক কাজ করি, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, হোমস, ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার উপদেশ ইত্যাদি ইত্যাদির মধ্যে বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক দিয়ে যেভাবে কিছু নিয়মকানুন আছে এবং সে নিয়মকানুন ছাড়া যেমন এদের কোনো কিছু চলে না, অর্থাৎ নামাজের মধ্যে যেমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ কিছু আইনকানুন রয়েছে যা না করলে সে নামাজকে নামাজ বলা হবে না, উঠা বসা তো হবে কিন্তু নামাজ হবে না। নামাজ যেমন মতো রোজাও যেমন কিছু আইন এবং কিছু রীতিনীতি নিয়ে চলে, যদি সে রীতিনীতি পালন না করা হয় তাহলে আমরা উপোস তো থাকবো কিন্তু সেটা রোজা হবে না। হোমস এবং জাকাত বিষয়ে যদি সেই আইন আমরা মেনে না চলি তাহলে সেই হোমস এবং জাকাত দান তো হতে পারে কিন্তু হয়তো হোমস এবং জাকাত হবে না, তাহলে সেই নিয়মকানুন যদি হচ্ছে গিয়ে নষ্ট হয়, প্রকৃত রূপ তখন এই রীতিনীতি না মানার কারণে হয়তো নষ্ট হয়। সেভাবে ঠিক মানুষের সাথে আচার ব্যবহারে, ব্যবসা বাণিজ্যে, সামাজিক কোনো চুক্তির ক্ষেত্রেও কিছু নিয়মকানুন রয়েছে এবং এই নিয়মকানুনের অবর্তমানে যদি সেই কাজগুলো আঞ্জাম পায় তাহলে দেখা যাবে সেই কাজগুলো তো হচ্ছে কিন্তু প্রকৃত রূপে হচ্ছে না। অপর কথাতে আমি যদি বলি, এসব নিয়মকানুন না থাকলে মানুষ ও সমাজ তো থাকবে কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না। যখন একটি সমাজে সে রীতিনীতি হিসেবে, সে রীতিনীতি বাহ্যিক রীতিনীতি হোক বা অভ্যন্তরীণ রীতিনীতি হোক না কেন, যদি এসব তার নিয়ম মতো না চলে তাহলে সমাজ তো হবে কিন্তু সেই সমাজে প্রাণ থাকবে না। মানুষ রূপী মানুষ তো হবে কিন্তু সেই মানুষরূপী মানুষকে সে প্রাণ থাকবে না এবং প্রাণীদের ন্যায় একটি জীবন ব্যবস্থা অথবা চলন্ত গাড়ির চেয়ে বেশি সে কিছু থাকবে না। তাহলে আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক অবস্থাতেই আমাদেরকে এসব মেনে চলতে হবে। যদি আমরা সেসব মেনে না চলি তাহলে আমরা কোনো অবস্থাতেই আমরা এইসব কাজ স্বাভাবিকভাবে আমরা করতে সক্ষম হব না। পঞ্চমত যে বিষয়টি, নৈতিকতা, সামাজিক এত সব আদব কায়দা ও নিয়মকানুন থাকা সত্ত্বেও ধর্মীয় নৈতিকতার মধ্যে সুন্দর আচার ব্যবহারকে ও সদাচার একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। নৈতিকতার মধ্যে অনেক কিছুই রয়েছে, ইবাদত, বন্দেগী, দানশীলতা, কিন্তু সব কিছুর মধ্যে এই সদাচার ও সুন্দর আচার ব্যবহার এর একটি বিশেষ স্থান রয়েছে। আমি প্রথমেই বলেছি যে যদি সদাচার ভালো হয় তাহলে মানুষ এই ব্যবহার থেকেই, মানুষ সুন্দর ব্যবহার থেকে বুঝতে পারে মানুষের মস্তিষ্ক কীভাবে, কীরকম, মানুষটি ব্যক্তিত্বের দিক থেকে কীরকম, তার ব্যক্তিত্ব প্রকাশ পায়, তার বংশ পরিচয় সামনে আসে, তাহলে একটি বিশেষ স্থান এই সুন্দর আলাপ সদাচার রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের অধ্যয়নের যার গুরুত্ব প্রকাশ পায়, এর মধ্যে ব্যক্তিত্বের সম্মান ও মনুষ্যত্ববোধের মর্যাদা অপরিসীম। কোরআনের ভাষাতে আমরা, কোরআন যেভাবে বলেছে যে আমরা আদম সন্তানকে সম্মানীয় করেছি, কেন? তার ব্যবহারের কারণে। যদিও আয়াতটি অনেক বড়, যে সূরা ইসরার আয়াত নম্বর 70 নম্বর আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমরা মানুষকে সম্মানিত করেছি এবং তাদেরকে পানিতে এবং শুষ্ক অর্থাৎ জলে এবং স্থলে তাদেরকে অবস্থান দিয়েছি, ওয়া রাযাকনাহুম, এবং তাদেরকে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, ওয়া ফাযযালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহুম তাফযীলা, এবং পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি তাদের মধ্যে তাদেরকে সম্মান দিয়েছি। তো এই সম্মান এর কারণেই যে মানুষের আচার ব্যবহার সব কিছু উত্তম হবে। শেষে যে বিষয়টি, যে না বললে নয়, ষষ্ঠতম হচ্ছে, যদিও ধর্মীয় নৈতিকতাতে এমন সব আদব কায়দা ও নিয়মকানুন রয়েছে এবং এই নিয়মকানুনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো সরাসরি আত্মশুদ্ধি ও চারিত্রিক পরিশোধনের সাথে সম্পৃক্ত, কিন্তু যেহেতু ইসলাম ধর্ম নিজেই বেঁচে থাকার জন্য একটি বিধান ব্যবস্থা এবং মানুষের জন্য আত্মিক উন্নতি ও পরিপূর্ণতায় পৌঁছানোর একটি মাধ্যম, তাই মানুষের জীবনের কোনো অংশেই তার আত্মিক জীবন থেকে আলাদা নয়। সেটা বাহ্যিক রূপ হোক না কেন, কিন্তু তার মধ্যেও আত্মিক প্রভাব থাকবে। অতএব যারা মনে করেন যে মানুষের আত্মিক ও বাহ্যিক জীবন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, আসলে এমনটি নয়। মানুষের বাহ্যিক কর্মকাণ্ড, বাহ্যিক রূপের প্রত্যেকটি কাজেই আত্মিক রূপের প্রভাব রয়েছে। সামাজিক নিয়মকানুন ও আদব কায়দা সামাজিক হওয়ার সাথে সাথে আত্মিক ও মানসিকও বটে। তাই একজন সদাচার ও সচ্চরিষ্ঠ মুসলমান প্রথমে যখন কারোর সাথে দেখা হয়, প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম করে, তখন এই সালাম করার সাথে সাথে প্রতিপক্ষকে সম্মান তো দিয়েছে, কিন্তু তার সাথে সাথে আত্মিক সৌজন্যবোধ, ভদ্রতা দেখানোর সাথে সাথে নিজের গর্ব অহংকারকেও পদদলিত করে। আর এভাবে এক তীর থেকে দুটি শিকার করে, একদিকে সামাজিক সম্পর্ককে মজবুত ও দৃঢ়তর করে, অপরদিকে নিজের আত্মপূজারীর মূর্তিটাকে ভেঙে চুরমার করে ফেলে। এভাবে মানুষের প্রত্যেকটি কাজকে আমরা দুদিক থেকে দেখতে পারি। এভাবে সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। মানুষের প্রত্যেকটি কাজই তার আত্মিক এবং বাহ্যিক রূপকে একসাথে নিয়ে চলে। যারা মনে করেন যে আত্মিক এবং বাহ্যিক রূপ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, আসলে এটি একটি ভুল। প্রথমেই বলেছি, আত্মিক অবস্থা যদি ভালো থাকে, সেটা তার বাহ্যিক কর্মকাণ্ডে, বাহ্যিক কাজে তার প্রভাব ফেলবে। তখনই মানুষ বুঝতে পারবে যে তার সুন্দর মনের অধিকারী একটি ব্যক্তি, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, তার মনটা কত ভালো হতে পারে, তার আত্মা কত পরিপূর্ণ ও পবিত্র হতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই তৌফিক দান করুন, যাতে আমরা সুন্দর আত্মার সাথে, সুন্দর মনের সাথে সুন্দর আচার ব্যবহার করতে পারি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।